অলির শোভ দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যাই জীবন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন, আম্মা বাদু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ইলম ও হিকমতের বাণী অনুষ্ঠান নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি সপ্তাহ ঘুরে। যারাই সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম। ইলম ও হিকমতের বাণী অনুষ্ঠানে আমির আহলে সুন্নাত দামাত বরকাত মোল্লা আলিয়ার অনুষ্ঠান প্রশ্নোত্তরমূলক মাদানী মুজাকারা থেকে বিষয়বস্তু চোজ করে আমরা আলোচনা করে থাকি। যথারীতি আমাদের সাথে রয়েছেন আমাদের মুনাওয়ার ভাই এবং আমাদের নাতখা ইসমাইল ভাই, নুরুল আমিন ভাই। কালামও আমরা শ্রবণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আসুন শুরুতেই আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নিই। ঋষি কারিমার মধ্যে রয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিই। শিক্ষণীয় বিষয়বস্তুগুলো নিজে শিখে অন্যের নিকট পৌঁছিয়ে সওয়াবের ভাগিদার হব। যখনই সল্লু আলাল হাবিব বলা হবে তখন যে কোনো একটি দরুদ শরীফ আমরা পাঠ করে নেব, কেননা দরুদে পাকের অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। ফজিলতের মধ্যে এসেছে যে ব্যক্তি শাবানুল মুআজ্জাম মাসের প্রতিদিন কমপক্ষে 700 বার দরুদ শরীফ পাঠ করবে, তো পাঠকারীর জন্য কিছু ফেরেশতা আল্লাহ পাক নিযুক্ত করে দিবেন। যে ফেরেশতাগণ তাদের এই দরুদ শরীফ নবী রহমত শফি উম্মত আল্লাহ পাকের শেষ নবী হুজুর পুন্নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের দরবারে নিয়ে যাবেন, যার মাধ্যমে নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রূহ মোবারক প্রশান্তিময় হবে, খুশি হবেন। এবং ওই ফেরেশতা যাদেরকে নিযুক্ত করা হয়েছে তারা কিয়ামত অবধি ওই ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবেন। আসুন আমরা একবার দুরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাওয়াত ইসলামের একটি বিভাগ জামিয়াতুল মদিনা, মুনাওয়ার ভাই আপনি আলহামদুলিল্লাহ জামিয়াতুল মদিনা থেকে ফারাগাত হাসিল করেছেন, তো যারা জামিয়াতুল মদিনায় অধ্যয়নরত অবস্থায় থাকে আর 6 বছর, এখন তো 6 বছর হয়েছে, আপনার কয় বছর হলো, আপনি কয় বছরে ফারিগ হয়েছেন?
8 বছরের।
তখন তো আমাদের কোর্স মানে বেশি ছিল, তো যাই হোক 6 বছর 8 বছর, এখন আরো বাড়ছে আর কি, যেহেতু ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হতে যাচ্ছে। পূর্বে 16 বছর ছিল, তো এখন আমাদের হয়তো 12 বছরের মতো হয়ে যাবে জামিয়াতুল মদিনার কার্যক্রম, এই শুরু থেকে ক্লাস 1 থেকে একেবারে, কারণ গ্রাজুয়েশনের একটা সার্টিফিকেটের ইন্টারন্যাশনাল যে সার্টিফিকেটের ব্যবস্থা করা হচ্ছে জামিয়াতুল মদিনাতে, অলরেডি অনুমোদন হয়েও গিয়েছে আলহামদুলিল্লাহ। তো যারা দর্শে নিজামি করেন, দৌরায় হাদিস শরীফ কমপ্লিট করেন, তো এই হাদিসের কিতাব বুখারি শরীফ যখন অধ্যয়ন হয়, বুখারি শরীফ শুরুর সময়ও কিবলা শেখ তরিকা দাওয়াত ইসলাম যিনি প্রতিষ্ঠাতা ওলিয়ে কামিল আমির আহলে সুন্নাত মাওলানা ইলিয়াস কাদেরী দামাত বরকাতুন আলিয়া তিনি প্রথম হাদিস শরীফ পাঠদান করিয়েছেন বরকাতের জন্য। আবার যখন খতম হয়, খতমে বুখারি হয়, তখনও আমির আহলে সুন্নাত তোলাবাদের প্রতি, তোলাবাই কেরামদের প্রতি দয়া প্রদর্শন করেন এবং শেষ হাদিস শরীফও উনি পাঠদান করে থাকেন, মাদানী ফুল প্রদান করে থাকেন। এই খতমে বুখারির অনুষ্ঠান হয়েছে মাদানী চ্যানেল মাধ্যমেও বিশ্বের মধ্যে। আলহামদুলিল্লাহ এবছর অসংখ্য দরে হাদিস শরীফ কমপ্লিট করেছেন ইসলামী ভাই এবং ইসলামী বোন মিলে, 5000 প্রায় এবছর দরে হাদিস কমপ্লিট করেছেন দাওয়াত ইসলামী জামিয়াতুল মদিনা থেকে। আলহামদুলিল্লাহ, অনেক বড় অ্যাচিভমেন্ট এটা দাওয়াত ইসলামীর জন্য। তো এই খতমে বুখারি নিয়েও আমরা কিছু মাদানী ফুল শ্রবণ করবো, পাশাপাশি জামিয়াতুল মদিনার ব্যাপারে আমরা কিছু মাদানী ফুল শ্রবণ করি।
আর আমির আল সুন্নাহ বিভিন্ন প্রেক্ষাপটে এমন মাদানী ফুল দিয়ে থাকেন যেটা উম্মতে মুহাম্মাদের জন্য বেশি উপকার হবে,
উপকার হয়।
আর ওই দিন জামিয়াতুল মদিনার তোলাবাই কেরাম পাশাপাশি ঘরে ইসলামী বোন যারা আছে তো তারা সবাই এবং তাদের ফ্যামিলি মাদানী চ্যানেলের দিকে মনোনিবেশ করেছিল। আর এই কারণে আমির আল সুন্নাহ বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন মাদানী ফুল দিয়েছে, বিশেষ করে যারা তোলাবাই কেরামদের মধ্যে ফারিক হয় তাদের জন্য আমির আল সুন্নাহ অনেক সুন্দর কিছু মাদানী ফুল দিয়েছেন। এর মধ্যে এটা যে ফারিক হওয়ার পরে যাতে এটা আমরা মনে না করি যে আমাদের কি হবে,
আমি আলিম হয়ে গিয়েছি,
এটা একটা বিষয়, আমি আলিম হয়ে গিয়েছি, মুক্তি হয়ে গিয়েছি, তো এই সফর অনেকটাই কঠিন। আর প্রকৃত সাফল্য অর্জন করা এটার অনেক পরিশ্রমের পরেই সে সাফল্যটা অর্জন হয়। আর বিশেষ করে আমির আল সুন্নাহ বলেছেন যে ওই বিষয়টা যদি আমরা না করি যে দুনিয়াবি দিক দিয়ে বান্দা কত উপর উঠে গেছে, অনেক টাকা সম্পদের মালিক হয়ে গেছে, বা দুনিয়ার দিকে এখন ব্যবসা করতে হবে, অনেকদিন তো এমনিদিন হাসিল করলাম, তো এই বিষয়টা যাতে না আসে। আমির আল সুন্নাহ বুঝিয়েছেন যে যে ইলমি দিন হাসিল করার মাধ্যমে আল্লাহ পাক তাদের যে ইজ্জত সম্মান দান
করে,
তো সেটা কিন্তু ব্যবসায়ী থেকে শুরু করে অন্যান্য দুনিয়াবি দিক দিয়ে যারা অনেক এগিয়ে গেছে পদোন্নতির দিক দিয়ে, তারা কিন্তু আলিমের দিন বা ইলমি দিন হাসিল করে যে যে পেশায় নিয়োজিত থাকে ধর্মীয় দিকে, তাদের সমপর্যায়ে কখনো হতে পারে না। সবসময়ই এই ওলামায়ে কেরাম তোলাবায়ে কেরাম এটা অগ্রণী ভূমিকা পালন করে সম্মান ইজ্জত সব ক্ষেত্রে। তিনি বলেন যে যদি মনে করেন একটা মেহফিল সাজানো হয়, সেখানে অনেক বড় বড় ডক্টর ইঞ্জিনিয়ার সবাই আছে, কিন্তু একজন ইমাম সাহেব সে যদি জীর্ণ শীর্ণ পোশাকে থাকে, তিনি মসজিদের ইমাম, সে আসলে দোয়া হয়, সে আসলে দুঃখের কথা শোনে, সে আসলেই কাকুতি মিনতি করে তার জন্য দোয়া করে। বড় বড় যারা আছে তাদেরকে কিন্তু বলেন আপনি হাত তুলে দোয়া করে দেন। তা আমির আল সুন্নাহ বুঝিয়েছেন যে আমরা ইমাম হলে এই সম্মান, আমরা মুদাররিস হলে এই সম্মান, আমরা আমাদের যদি আখলাকটাকে সুন্দর রাখি, যদি এই ধরনের কোনো পেশায় নাও থাকি তারপর আল্লাহ তাআলা অনেক সম্মান দিয়ে থাকেন, তো আমরা যাতে কখনো এটা ধোঁকা না খাই যে অমুক ব্যক্তি দুনিয়াবী ক্ষেত্রে অতটা উন্নতি করে ফেলেছে, অমুক ব্যক্তি দুনিয়ার ক্ষেত্রে ওই পর্যায়ে চলে গেছে, তা আমরা যাতে প্রিয় দর্শক এই চিন্তা না করি। কেননা আমির আল সুন্নাহ বলেন যদি আমরা এই চিন্তায় থাকি, দুনিয়াবী ব্যক্তি যারা দুনিয়াদার তারা তো এই চিন্তা করে না যে আমরা এলমে দিন হাসিল করবো, আলিমে দিন হব এরকম, তা আমরা যে তাদের এত বছর সাধনা করে এলমে দিনের নূর হাসিল করে এখন আমরা চাচ্ছি যে অন্য কিছু করার জন্য, তা আমির আল সুন্নাহ বরাবরই বলেছেন যে আমরা যাতে এই কাজটা না করি। আর এই হির্স লালসা আকাঙ্ক্ষা যদি থাকে মাল সম্পদের দিকে বেশি, তা আমির আল সুন্নাহ বলেন যে যদি এমন হয় যে আল্লাহ তাআলা সেই ইলমে দ্বীনের নূরকে আমাদের অন্তর থেকে ছিনিয়ে নিয়ে যায়,
আল্লাহু আকবার,
আমাদের থেকে সেই ইলমকে যদি নিয়ে যায় তখন আমাদের কি অবস্থা হবে, তখন এতদিনের সাধনা। কেননা বলা হয়েছে প্রত্যেকটা জিনিসের একটা রাস্তা থাকে, আর জান্নাতের রাস্তা হলো ইলমে দ্বীন, তো জান্নাতের রাস্তা থেকে কে সরতে চায়। এই জন্য যে বিষয়টা যে আমাদের প্রত্যেকের যাতে আমরা ইমামতি করি, পাশাপাশি মুদাররিস হই, তাখাসুস করি, দারুল ইফতার সাথে আমরা সম্পৃক্ত থাকি, মুফতি হওয়ার দিকে এগিয়ে যাই ইলমি ময়দানের মধ্যে, এবং ওভারঅল আমির আল সুন্নাহ বলেছেন যে যা কিছুই করে দাওয়াত ইসলামের এই সীমা রেখার মধ্যে যদি আমরা থাকি কোনো না কোনো খেদমতে, তাহলে এই দিনই খেদমতের মধ্যে আমার সময় কাটবে। আল্লাহ তাআলা দুনিয়া ও আখেরাত তো কামিয়াবি তো দেবেনই, পাশাপাশি আমাদের যে সময়টা আছে সেই সময়টা কিন্তু ভালো লোকের সংস্পর্শ অবলম্বন করতে পারবো, খারাপের সংস্পর্শ থেকে বেঁচে থাকতে পারবো, দুনিয়ার জঞ্জাল থেকে বেঁচে থাকতে পারবো। আজকে দুনিয়াদার যে একটা ব্যবসা করে, সে দিন শেষে কিছু ইনকাম করে, একজন আলিমের দিনও ইনকাম করে, তার চিন্তা ভাবনা শুধু ইলমে দিন নিয়ে। একজন ইমাম, সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায়, দিন শেষে তার পিছনে মানুষ, অনেক বড় বড় পদের মানুষও নামাজ পড়ে। তো আমির হোসেন বলেন যে ইজ্জত সম্মান কখনো ইমামদের, আলিমদের, ওলামাদের কম না, কিন্তু আমাদের মাইন্ডের মধ্যে শয়তান বিভিন্ন ধোঁকা দিয়ে দেয়, যার কারণে আমাদেরকে বিভিন্ন সোর্স দেখানো হয় যে এভাবে যাও, এভাবে যাও, এভাবে চলো। তো আমরা যাতে সেই ধোঁকায় না পড়ি, তো সার্বিকভাবে মাদানীদেরকে এই পরামর্শ দিয়েছেন যাতে আমরা দিনই খেদমতের মধ্যে মশগুল থাকি। হ্যাঁ, একটা চমৎকার কথা বলেছেন যে হ্যাঁ, অনেকে আমরা চেষ্টা করবো যে মুদারিস হওয়ার জন্য, তো সবার পক্ষে এটা সম্ভব নাও হতে পারে। তো আমিরুল হাসান বলেন যে সনদ, সার্টিফিকেট, এটার পিছনে তো আমরা ছুটি, কিন্তু এটা মূল নয়, মূল হলো ইলম।
সারা বছর ক্লাস করেনি কিন্তু এক মাস পরেও সে মানে পরীক্ষা উত্তীর্ণ হতে পারে,
এমনি দিন চলে আসছে,
চলে আসছে
আলহামদুলিল্লাহ। যদিও এটা ওলামায়ে কেরাম বলছে এই পদ্ধতি ঠিক না, সারা বছরই কিছু না কিছু পড়া দরকার, ই করা দরকার, কিন্তু অনেকের অনেক ওজোর থাকে, অনেকের অনেক অপারগতা থাকে এটার কারণে। তো যাই হোক, তো পরিশেষে এটাই যে এই বিষয়ের আমিরুল ইসলাম যে মাদানী ফুল দিয়েছেন, তো সেগুলো আমরা স্মরণ রাখার চেষ্টা করব, আর দুনিয়াদার না বরং দিনদার হওয়ার চেষ্টা করব। তো বর্ণিত আছে কি যে অল্প আমলই নাজাদের জন্য যথেষ্ট, তো সেই আমলটা যদি হয় ইখলাসের সাথে, আল্লাহপাক আমাদেরকে ইখলাস ও নিষ্ঠার সাথে ইলমিদিন অর্জন করে সেটা রক্ষা করা এবং এই আলোকে আমল করে অপর নিকট নেকির দাওয়াত ও তৌফিক দান করে।
আমি শুনলাম তো বলেন না, যারা আলিম ওলামা বিশেষ করে দর্শ ইঞ্জিনিয়ার কমপ্লিট করতে যদি বলেন যে আমার ওই ওলামা পছন্দ যারা আলিম হওয়ার পরেও শহরে থাকার সুযোগ সুবিধা সত্ত্বেও সে কোনো এক গ্রামে চলে যায়, শহরের বাইরে চলে যায়, চলে গিয়ে কোনো মসজিদে ইমামতি করে এবং এলাকার মুসলমানদের সংশোধনের কাজ করেন, নেকির দাওয়াত দেন, এ ধরনের যারা কাজ করেন তাদের উপর আমি শুনলাম বেশি খুশি হয়ে থাকেন। তো নিঃসন্দেহে ওলামাদের কাজ, তো ওলামারা আল্লাহ পাককে ভয় বেশি করে থাকেন, ওলামাদের মধ্যে খোদা বেশি হয়ে থাকে, ওলামাই হচ্ছে আমাদের জন্য পথ প্রদর্শন, তারাই হচ্ছে আপনার আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ওয়ারিস। আল্লাহ পাক আমাদেরকে তাদের পদাঙ্ক অনুসরণ তৌফিক দান করুন। মনে রাখবেন ওলামাদের থেকে জিজ্ঞাসা করে 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 আমাদের চলা উচিত, আমরা নিজেরাই সবকিছু মানে অনেক সময় দেখা যায় যে যা পারি না তাও নিজে নিজে কেয়াস করে নিয়ে নেই, হ্যাঁ এটা হতে পারে, এটা হতে পারে, এটা এমন, এটা সেমন, এটা এমন কেন হলো, অনেক কিছু অনেকভাবে বলে ফেলি, এরকম নয়। ওলামা যেটা বলে দেন, ওলামা হতে হবে আশিক রসুল, ওলামা হতে হবে আহলে সুন্নাতে, ওলামা হতে হবে এবং আল্লাহ তালাকে ভয় কারণে ওরা ওলামা হতে হবে, খোদা বিরোধা তাকুয়া পরহেজগারী ওরা ওলামা যদি হয়ে থাকে তো তাদের কথা তো মানা উচিত, অন্যথায় সমাজের মধ্যে তো অনেক নামি দামি ওলামা পাওয়া যায়, নামের ওলামা পাওয়া যায় কিন্তু হাকিকতে এনাদেরকে ওলামা বলা যায় না, ওলামায় সু বলেও কথা রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করা তৌফিক দান করুন। আমি পরামর্শ দিই দর্শক শ্রোতাদের যে কমপক্ষে নিজের সন্তানকে আমরা আলিম বানাই, আপনার যদি একাধিক সন্তান থাকে কমপক্ষে একজনকে আলিম বানান, প্রথমত সব সন্তানদেরকেও আলিম হওয়া উচিত, নিজেকেও আলিম হওয়া উচিত, যদি তা না পারেন কমপক্ষে একজনকে আলিম বানান যিনি আপনাদেরকে সংশোধনের জন্য বলবে, আপনি ইন্তেকালের পরে আপনার সন্তান যেন আপনার জানাজা নামাজ পড়াতে পারে, আপনি ফখর করতেছেন, আপনি গর্ব বোধ করছেন আমার সন্তান অমুক প্রশাসনে রয়েছে, আমার সন্তান পাইলট, আমার সন্তান ডক্টর ইঞ্জিনিয়ার, আপনি গর্ববোধ করেন তাই না? কিন্তু যে ব্যক্তির সন্তান আলিম সে তো সর্বোচ্চ গর্ববোধের অধিকারী, সে যদি গর্ববোধ করেন সেটাই আসলে আদৌ গর্ববোধ বলা যাবে, দুনিয়াবী ক্ষেত্রে বলেন আখিরাতের ক্ষেত্রে বলেন, যার সন্তান আলিম হয়েছেন, যার সন্তান দর্শন জমি কমপ্লিট করেছেন, হাফিজে কোরআন হয়েছেন, কালকে আমাদের দিন হাফিজে কোরআনের মর্তবা এক এক আয়াত পড়বে, এক এক মঞ্জিল উপরে উঠবে, সুবহানাল্লাহ, তার মা বাবাকে তাজ পরানো হবে, ওলামা ইকরাম শাফাআত করবেন, কোনো ওলামাকে যদি এক লোটা পানিও কেউ আগিয়ে দেয়, সেই পানি আগাইয়ে দেওয়ার মানুষটাকেও ওই ওলামা সাফাত করবে। মর্তবা তো দেখুন, ফখর তো তিনিই করবেন, গৌরববোধ তো তিনিই করবেন, গর্ববোধ তিনিই করবেন যার সন্তান আলিম হয়েছে। তো আমি দর্শকদেরকে বলবো যে আপনি যদি চান আপনিও ভর্তি হতে পারেন। দর্শক নিজামি দাওয়াত ইসলামী জামিয়াতুল মন্দিরে ভর্তি হওয়ার কোনো বয়স নেই, 75 না 85 বছর বয়সেও এবছর একজন আলিমের দিন হয়েছে, না দর্শনী কমপ্লিট করেছেন। তো এভাবে করে আমরাও কি করতে পারি, আমরা যারা রয়েছি, আপনি স্কুলে পড়েন কোনো সমস্যা নেই, মাদ্রাসায় পড়ছেন কোনো সমস্যা নেই, আপনি পাশাপাশি আলিম হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যান, দাওয়াত ইসলামী দর্শনী নিজামিতে ভর্তি হয়ে যান। অনলাইন দর্শনী নিজামি কমপ্লিট করা যায়, শর্ট কোর্স রয়েছে 3 বছর 6 বছর 4 বছরের, এগুলোতে আপনি ভর্তি হতে পারেন। অ্যাটলিস্ট আমাদের সন্তানদেরকে আমরা ভর্তি করায় জামিয়াতুল মদিনাতে ইনশাআল্লাহ তাআলা, এর বারাকাত আপনি নিজেই দেখতে পাবেন। আল্লাহ পাক আমাদেরকে ওলামাদের খিদমত করা, ওলামাদের কাছে বসা, ওলামাদের থেকে মাসআলা জিজ্ঞাসা করে করে চলার মতো তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। ওলামাদের কথা যেহেতু চলেই আসছে, মনোয়ার ভাই আমরা একটি প্রশ্ন করা হয়েছিল আপনার আমিরের কাছে সোশ্যাল মিডিয়ার ব্যাপারে, যে কেউ এসে সোশ্যাল মিডিয়াতে যে যা কিছু বলে দেয়া, মানে মাসআলা বলে দেয়া ইত্যাদি বলে দেয়া, এখন এ ব্যাপারে মানে কনফিউশনের মধ্যে মানুষ পড়ে যায়, কি করতে পারে?
আর এটাও বলা হয়েছে যে আসলে সোশ্যাল মিডিয়ার উপকারিতাটা কি,
উপকারী
বা এর মধ্যে গিয়ে যারা শেখার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে।
তো
আমিরুল হাসান বলেছেন যে এই বিষয়ে প্রায় মাদানী চ্যানেলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে যা কিছু দেখা হয় এ বিষয়ে মাদানীর ফোন দেওয়া হয়। তো দর্শকদের হচ্ছে যে মাদানী চ্যানেল নিয়মিত দেখতে থাকা, কারণ বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্নভাবে আমিরুল হাসান বুঝিয়ে থাকেন। তো হতে পারে ঘরে কেউ যদি বুঝায়, বাপ মা তাদের শাসনের ধরন ব্যতিক্রম হতে পারে, কিন্তু একজন ওলিয়ে কামিল যখনই সাবলীল ভাষায় বুঝায় তো দেখা যায় বড় বড় কঠিন হৃদয়ের অধিকারী ব্যক্তিরাও তারা কিন্তু তওবা করে সোশ্যাল মিডিয়ার সেই জঘন্য কাজ থেকে বিরত থেকে চলে আসে ভালো কাজের দিকে। এই জন্য দেখা উচিত। আমির হাসান বলেন যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিনই ফায়দা, এর থেকে ক্ষতিটাই বেশি, সার্বিকভাবে ক্ষতিটাই বেশি। কেন সোশ্যাল মিডিয়ার ইউজ করা সবাই এটা পারে না, তারপরেও যে কোনো কথা লেগে আমি সার্চ করলাম, এখন ধর্মীয় বিষয় জেনেই, এখন ধর্মীয় বিষয়টা যেটা সার্চ করলাম সেটা তো ভালো, কিন্তু যে উপস্থাপন করছে তার বিষয়ে আমি আদৌ জানি না। এবং সে যদি একজন অমুসলিমও যদি দাঁড়িয়ে রেখে পাগড়ি পরে এসে ইসলামের বিষয়ে আয়াতে কারিমা বলে উল্টাপাল্টা ব্যাখ্যা করে, আমি জানবো না সে কোথাকার আলিম, কোথাকার মুফতিক, তার কী পরিচয় এরকম। তো এই জন্য যে বিষয়ে আমার বাচ্চাকে, ছোট একটা সন্তান সে বোঝে না, তাকে কিন্তু আমরা অপরিচিত একটা ব্যক্তির কাছে ছেড়ে দেব না, যে দেখতে খুব ভালো দেখা যায়, যাও বাবা তার কাছে যাও, হ্যাঁ তোমার প্রাণ রক্ষা হবে, তোমার দিন ধর্ম রক্ষা হবে। আমরা কিন্তু অপরিচিত কোনো ব্যক্তির কাছে সন্তানকে ছাড়ি না, আর এই সন্তানকে ছাড়ি না, অথচ সন্তান থেকেও হাজার গুণে বেশি আমার ইমান। হ্যাঁ, আমার এই ইমান থাকলে আমি অনন্তকালে জান্নাত পাবো, এই ইমান থাকলে আমি আল্লাহ রাসূলের মহাব্বত পাবো। সেই ইমানকে আমরা সোশ্যাল মিডিয়া সার্চ করে, হ্যাঁ তথাকথিত ইসলামী জ্ঞান অর্জন করে আমরা নিজেকে ধ্বংস করে দেই। তো এই জন্য যে বিষয়টা আমাদের নিজের ইমান হেফাজতের জন্য, নিজের আমলকে শুদ্ধ করার জন্য, আশিকের রাসূল, খাঁটি আলিমে দিন, যে যার বিষয়ে আমি জানি যিনি সঠিক মাযহাবের অনুসারী, তারা সাহাবা ইকরামদেরকে মান্যকারী, সকল সাহাবীকে জান্নাতি হিসেবে ঘোষণাকারী, মান্যকারী, আর আহলে বাইতকে ভালোবাসে, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে, এইভাবে যাদের মহাব্বত আছে তাদের আমরা বয়ান শুনি, বা তাদের তারা যদি হয় এরকম কোনো ক্লিপ ছাড়ে সেটা আমরা শুনলাম, আর যদি এমন হয় নিজে আলিমে দিন তাহলে সে সোশ্যাল মিডিয়া থেকে ফায়দা উঠাতে পারে। তো সার্বিকভাবে জি জি
সফরে ছিলাম আর কি, অভিজ্ঞতা শেয়ার করছি দর্শকদের সাথে যে আমরা কেন এই ধরনের অথেন্টিক ওলামা থেকে বয়ান শ্রবণ করব, এবং যারা অথেন্টিক নয় তাদেরকে আমরা কেন বর্জন করব। শুধু দেখা যায় আপনি স্ক্রল করছেন করছেন করছেন, হঠাৎ করে কেউ আসছে, আপনি একটু শুনছেন, আপনার ভালো লেগে গেল, এখন তার আকাইদগত কী রয়েছে, তিনি কি বদমজহাব না আহলে সুন্নাত না কি, সেইগুলো আপনি আমি ফাইন্ড আউট করতে পারি না, কিন্তু ভালো লাগছে আমার কাছে তার স্পিচগুলো, আমাকে ভালো লাগছে তার কথা বলার ভঙ্গিমা, আন্দাজ, এবং তার গোছালো কথা, মিষ্টি মধুর সুর দিয়ে কথা, এগুলো ভালো লাগছে, ভালো লাগার ক্ষেত্রে আমি শেয়ার করে দিলাম। তো যাচ্ছিলাম গাড়িতে চড়ে, এখন এখন গাড়িতে চড়ে যাচ্ছিলাম, গাড়িতে ড্রাইভাররা অনেক সময় দেখা যায় মাযাল্লা গান ছেড়ে দেয়, তো ভাগ্যক্রমে ওখানে সে কারো কোনো বক্তার ওয়াজ ছেড়ে দিল। তো ওয়াজের বিষয়বস্তু তো খুব ভালোই ছিল আপনার শোনার মতো এবং সংশোধনের মতোই টপিক ছিল, কিন্তু মাঝখানে এমন কিছু কথা তিনি বলে দিলেন যেটা আহলে সুন্নাতের আকাইদের সাথে উনি এটা সাদৃশ্যতা নেই। যেমন ফর এক্সাম্পল কবর জিয়ারাতের ব্যাপারে, মাজার জিয়ারাতে বলেন ব্যাপারে, এখন হঠাৎ করে এই মানে কেউ বলে দিল যে মাজার জিয়ারাতে যাবেন না, মাজারে যিনি আছেন তিনি তো তার অবস্থাই তো ভালো না। সৈয়দ শরীফ আছে যে কবরবাসী তারা সমুদ্রের মধ্যে হাবুডুবু অবস্থায় এরকম
পানিতে ডুবন্ত
মানুষের ন্যায়, ঠিক না? তিনি হাদিস বয়ান করছেন, সহি হাদিস সঠিকভাবে বয়ান করছেন, এটা কোনো ইনকার করা যাবে না। যিনি শুনবেন সহি হাদিস বয়ান করছেন, কিন্তু কথা উল্লেখ করছেন মাজার। তো মাজার শব্দটা আমরা কোথায় ব্যবহার করি? আল্লাহর ওলি যারা ইন্তেকাল করেন ওই জায়গাকেই মাজার শব্দটা ব্যবহার করি। আমার আপনার বাবার সেখানে তো মাজার শব্দ ইউজ করি না আমরা, সেখানে একটা কবরস্থান বলি, কবর বলি, আমার বাবার কবর। শাহজালাল, শাহপরান, শাহ আলী বাগদাদি, আমানত শাহ আপনার রাজশাহীর জমিনে রয়েছেন, মখদুম রূপুশ রহমতুল্লাহ তালা আলাই খুলনার জমিনে রয়েছেন, খানজাহান আলী রহমতুল্লাহ তালা আলাই, যারা ওনাদের জীবনের মধ্যে পাওয়া যায়, কেউ কুমিরের পিঠের উপর চড়ে আসছেন, কেউ জায়নামাজ বিছিয়ে পানির উপর দিয়ে আসছেন, কেউ পাথর এর উপর চড়ে আসছেন। নিঃসন্দেহে আল্লাহর ওলি ছিলেন তারা, তারা দিন প্রচারের জন্য দেশে আসছেন। এখন তাদের ক্ষেত্রে আমরা মাজার বলি কিন্তু, ঠিক না? তো মাজার শরীফ তাদের ক্ষেত্রে বলা হয়। তো তাদের ক্ষেত্রে কোরআন হাদিসের কি ই রয়েছে, দিক নির্দেশনা রয়েছে, সেটাও আপনাকে আমাকে বলতে হবে। যদি আমি স্পেসিফিকভাবে মানে মাজারকে কেন্দ্রিক আমার অ্যালার্জি থাকে আর আমি সেই কথা দর্শকদেরকে বোঝাতে চাই, তাহলে তো আমি এভাবেই বলে দিব যেভাবে তথাকথিত অনেকে বলে দেয়। দেখুন শয়তানি অসওয়াসা, দেখুন এখানে মানে সব কিছু বক্তব্য ঠিক আছে, সব কিছু সংশোধনমূলক, কিন্তু মাঝখানে একটু ঢুকিয়ে দেয় পয়জন, মানে স্লো পয়জন বলে এটাকে। এই স্লো পয়জন আমাদের মধ্যে যদি চলে আসে তখন কিন্তু এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে স্লো পয়জন আমি নিয়ে নিলাম, অথচ আপনার আল্লাহর ওলির ব্যাপারে কোরআনুল কারিমে ডাইরেক্ট আয়াত শরীফ যে আল্লাহর ওলিদের কোনো ভয় নেই। তো সেক্ষেত্রে আমি যদি ঢালাওভাবে বলে দেই মাজারে যাওয়া যাবে না, মাজারের ব্যক্তির কাছে চাওয়া যাবে না, তাদের ওসিলা নিয়ে দোয়া করা যাবে না, তারা তো এমনিতেই ডুবন্ত পানির নেয়, তো এটা শয়তানি বাস্তবতা, জিন শয়তান মানুষ শয়তান অনেক রয়েছে। আমাদের জন্য বুঝিয়ে দর্শক শ্রোতাদের বুঝিয়ে বলতে হবে কোনটা কোন রকমের, কার স্ট্যাটাস কীরকম রয়েছে, যিনি এখানে আল্লাহর ওলি রয়েছেন তার স্ট্যাটাস কী রয়েছে, ওই মোতাবেক আমাকে কথা বলতে হবে, এবং নর্মাল যে মুসলমান রয়েছে তার স্ট্যাটাস মোতাবেক আমাকে কথা বলতে হবে যে ইন্তেকালের পর তার স্ট্যাটাস কতটুকু রয়েছে এবং আল্লাহর ওলির স্ট্যাটাস কী রয়েছে। সেই জিনিসটা ইসলাম আমাদেরকে শিখিয়েছেন, কিতাবে রয়েছে। তো আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এটা বলার উদ্দেশ্য এটাই যে আমরা কার বয়ান শুনবো, কার বয়ান শুনবো না, এটা আমাদের বোঝা উচিত এবং বুঝতে হবে যে আমাদের যে ইগুলো রয়েছে, ইসলামী যে শরিয়া আইন কানুন যে রয়েছে সেগুলো ধ্বংস করার জন্য আমাদের মানে মিডিয়া বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, এর পিছনে অনেক আপনার বিভিন্নভাবে বিভিন্ন ইজাম আমাদের এর পিছনে টাকা খরচ করা হয়।
আমির আলী সুন্নাহ যে পরবর্তীতে যে কথাটা বলল, আসলে আমরা যদি জানি একটা খাবারের মধ্যে কোথাও এক জায়গার মধ্যে বিষক্রিয়া আছে, আমরা কিন্তু ক্ষতিকর
খাবার খাবো না,
সেই খাবারটা টোটালি সন্দেহজনক, আর এমন সন্দেহজনক যেটা আমার জীবন নাশের সম্ভাবনা আছে, তো সেটা থেকে আমরা সেটা কিন্তু আমরা পরিহার করি।
জি,
তো আমির আলী সুন্নাহ বলেন যে সোশ্যাল মিডিয়ার ব্যবহারটা থেকে বেঁচে থাকাটাই কল্যাণজনক। আমরা কি করি, আমাদের ইলমে দিন হাসিল করতে হবে, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী যেখানে শত শত মুফতিয়ানে কেরাম দিয়ে চেক করিয়ে সেই বইগুলো প্রকাশ করছে, নামাজের, ওযু, গোসল, ইসলামের যে মৌলিক পাঁচটা স্তম্ভ আছে সেই পাঁচটা স্তম্ভের মৌলিক যে জ্ঞানগুলো রয়েছে সেই বিষয়ে বিভিন্ন বই আছে, নামাজের বই, রোজার বই, মাসআলা মাসাইল, আমরা সেগুলো অধ্যয়ন করি। সেগুলো নিয়ে কি করি, কোনো ভালো একজন আলিম সাহেবের নিকট বা দাওয়াতে সাহেব মোবাইল কোথায় নেই, বিশ্বের 200টা দেশের উপরে জাতিসংঘের ঘোষিত এবং অঘোষিত সকল দেশের মধ্যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। আপনি সেই মোবাল্লিগের অ্যাড্রেস নিয়ে নেন, তার থেকে কিতাব বুঝে নেন, বুঝে আমল করতে থাকেন। তো এইভাবে যদি আমরা করতে থাকি তাহলে দেখা যায় সোশ্যাল মিডিয়ার যে ধোঁকা
এর থেকে আমরা বাঁচতে পারবো,
বাঁচতে পারবো। আমি ঘরে বেডরুমে শুয়ে আছি
এখন, স্টাডি
হাতে সোশ্যাল মিডিয়া, তো এখন সোশ্যাল মিডিয়া আমার দেখতে তো ভালো লাগে। মনে রাখতে হবে যে যে ব্যক্তি তার প্রোডাক্ট বিক্রি করে, পণ্য, কোনো পণ্য বিক্রি করে, আইটেম, আমরা জানি সেলসম্যানদের ঘটনা, সে তার পণ্যের যে খারাপ দিক কখনোই উপস্থাপন করবে না, সে এমনভাবে উপস্থাপন করবে যাতে সবাই লুফে নেয়। তো ঠিক তেমন সোশ্যাল মিডিয়ার মধ্যে যে নতুন নতুন বক্তা, নতুন নতুন মুফতি নামে, নতুন নতুন শায়েখ নামে যারা আগত হয়, তারা তো প্রথমে এমন কিছু কথা বলবে যেটা আপনার একেবারে জীবন ঘনিষ্ঠ একটা বিষয়, তারপর আপনি যখন সাবস্ক্রাইব করবেন, ধীরে 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 প্রবেশ করবেন, তো এমন একটা কথা বলবে যেটা 70 বছরের ইমানকে ধ্বংস করে দেবে। তো এই ধরনের প্রতারণার চক্র থেকে বাঁচার জন্য
আল্লাহ পাক
আমাদের সোশ্যাল মিডিয়া বর্জন করে কোরআন হাদিসের পক্ষে যেগুলো কিতাব আছে ভালো আলেমি দিনের থেকে শিক্ষা নেওয়ার পন্থায় বেছে নেওয়া উচিত।
দেখা যায় মনোয়ার ভাই ঘরে কিতাব আছে, কিতাব পড়ছে না, কিতাব পাঠ করার সময় নেই, ঘন্টার উপর ঘন্টা।
আপনার এই জন্য ছোটবেলা থেকে আমরা শুনেছি যে প্রকৃত বন্ধুকে বই, বই হলো মানুষের প্রকৃত বন্ধু। সোশ্যাল মিডিয়া কখনো প্রকৃত বন্ধু হতে পারে না। প্রায় দেখবেন আপনার বাসে বলেন, গাড়িতে বলেন, আমাদের বাড়িতে আশেপাশে চায়ের দোকানে বিভিন্ন জায়গায় দেখবেন যে অস্থির সবাই, কেন অমুক জায়গায় এটা হয়ে যাচ্ছে, অমুক জায়গায় এটা হয়ে যাচ্ছে, খুব অস্থিরতা বিরাজ করছে। এবং একটা মানুষের সাথে যখন যে বেশি খবরাখবর রাখে তার সাথে যখন কথা বলবেন যে ভাই আমার নামাজটা হয়েছে কিনা দেখেন তো, ভাই আমার অজুটা হয়েছে কিনা দেখেন তো, এগুলি না, অমুক জায়গায় এটা হয়েছে, অমুক জায়গায় হয়েছে, এত মানে বাক্পটুতার সাথে সে উপস্থাপন করে। কিছুদিন আগে এমন একটা ঘটনা হয়েছে, আমি তাকে বললাম যে আসলে আল্লাহ পাক এই যে আপনি কিছু সময়ের খবর রাখছেন না দুনিয়ার, আমি মনোযোগ সহকারে শুনছি, তা আপনার মনে হচ্ছে আমি কোনো খবর রাখি না, কিন্তু আমি কিন্তু আপনার সাথে সেই আলোচনা করিনি। কোরআনুল কারিমে হাদিসে পাকের মধ্যে সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত কত ঘটনা আছে, এবং জান্নাতে জান্নাতি যাবে, জান্নাতিরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, এই সব ঘটনা এই কোরআনুল কারিমের মধ্যে আছে। আপনি তাফসির পড়া তো জজবানি, আপনি ঘটনাগুলি পড়েন, তা আপনি তো এটা পড়লে আখিরাতের জ্ঞান অর্জন করবেন, দুনিয়ার জ্ঞান অর্জন করবেন, পাশাপাশি আপনার এটা এবাদত হবে। বাকি যেটা দিয়ে আপনি পেরেশান হচ্ছেন এটা তো আপনার অস্থিরতা বিরাজ করবে। তো এটা বলার পরে সেই বিষয়টা কিছুটা বুঝতে পারলো। এইভাবে যদি আমরা ওই হায়ের সাথে হা মিলিয়ে এই অস্থিরতা বৃদ্ধিকারী ঘটনা শুনতে থাকি তাহলে দেখা যাবে সংসার অস্থিরতা নিজের মধ্যে না, সব দিক দিয়ে এটা বিরাজ করবে। তো এগুলো থেকে আমাদের বেঁচে থাকা উচিত।
আসলে এই বালআম বিন বাউরার ব্যাপারে যে আসছে কোরআনের মধ্যে ঘটনা, মুস্তাজাবুদ দাওয়া ছিলেন যার দোয়া কবুল হতো, এক সময় টাকার লোভে এমন হয়ে গেল, অনেক বড় আলিম ছিল, এবং আপনার বনী ইসরায়েলের জামানায় সে যা বলতো তা মানুষ তার কাছে আসতে দোয়া চাইত, যা মুখ থেকে যা বের করতো তাই কবুল হয়ে যেত। তো তার কাছে টাকা পয়সা দিয়ে মানুষ তৎকালীন নবীর ব্যাপারে বিরুদ্ধে বদদোয়া করার জন্য আসলো। প্রথমত তো সে মোটামুটি কায়দায় একটু নিজেকে বাঁচালো, মানে করলো না, কিন্তু পরক্ষণেই সে লোভে পড়ে গেল, টাকা পয়সার লোভে পড়ে গিয়ে সে বদদোয়া শুরু করে দিল। এখন নবীর ব্যাপারে বদদোয়া, এটা কি মেনে নেওয়া যায়? তো যা বলতো দোয়া তো কবুল হতোই, কিন্তু এটা নবীর ব্যাপারে হতো না, নবীর ব্যাপারে যা বলতো নিজের ব্যাপারে এটা কবুল হয়ে যেত, তার জিহবা বের হয়ে গেল। আল আমান আল হাফিজ, আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন। যারা এভাবে এই সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে, সোশ্যাল মিডিয়ার মধ্যে বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করছে, বিভিন্ন মাসআলা নিয়ে, ইখতিলাফি মাসআলা নিয়ে যেভাবে মানে নিজের মতো করে মীমাংসিত বিষয়গুলো নিয়ে, ইখতিলাফি বিষয়গুলো নিয়েই যারা সোশ্যাল মিডিয়া গরম করে ফেলে, তো তারা কী জবাবদিহি করবে? নিজের মওকিফ, নিজের আমার মতে এটা, মনে হচ্ছে যেন তিনি মুস্তাহিদ হয়ে গিয়েছেন, ইস্তেহাদ করার মতো ইলিম কালাম এবং তার মত সেই জ্ঞান তার কাছে কি আছে, আমার মত প্রকাশ আমি কিভাবে করতে পারি, আমি তো আমার মত প্রকাশ করতে পারি না, এটা কোথাও রাইট নেই। আমি আকাবিরদের মত এটা প্রকাশ করতে পারি, অমুকে এটা বলেছে, তমুকে এটা বলেছে, অমুক কিতাবে এটা, অমুক কিতাবে এটা, এটা আমি বলতে পারি। আমি ইস্তিহাদ করার মতো আমার মধ্যে কি ইলম রয়েছে? তো আল্লাহ পাক বুঝার আমল করার তৌফিক দান করুন। হক্কানি রব্বানি আলিমি দ্বীনের সর্বপূর্ণ হওয়ার আমাদের তৌফিক দান করুন, আমিন। আমরা একটু আপনার ইতে যাব যে তিলাওয়াতে সিজদা, তিলাওয়াতে সিজদা প্রশ্ন আসছিল একটা, যে বিভিন্ন কিতাবে বর্ণিত রয়েছে তিলাওয়াতে সিজদার আয়াত রয়েছে 14টি পুরো কোরআনে পাকের মধ্যে। এই 14টি তিলাওয়াতে সিজদা কেউ যদি পাঠ করে নেয় তো তার একটি সিজদা দিলেই হয়ে যাবে কি না, 14টি সিজদাই দিতে হবে?
এটা অনেকে এক বৈঠকে পড়ে,
যেহেতু রমজান মাসও আসছে আমাদের মাঝে, অনেকে কোরআন করিম তেলাওয়াত করবে, অনেকে সিজদা দিতে ভুলে যায়, দেয় না,
তাকে 14টি সিজদাই করতে হবে,
14টি সিজদাই করতে হবে।
এক ওজুতে সে দাঁড়িয়ে একসাথেই করতে পারবে, একের পর এক 14টি সিজদা সে করে নিল। আর হ্যাঁ, ওই যখন সিজদা ওয়াজিব হয়ে গেল তখনই করতে হবে, এটা জরুরি না সে এক বৈঠকে তেলাওয়াত শেষ করলো, পরে সে উঠে তারপরে সে ধারাবাহিকভাবে সেটা করতে পারবে। আর এটা তো কোরআন তেলাওয়াতের সময় খতম দেয় অনেকে পড়ে, পাশাপাশি মনের ইচ্ছা পূর্ণ হওয়ার জন্য এই আমলটি খুব উপকারী। আছে 14টি আয়াতে সেজদার আয়াতে কারিমা তেলাওয়াত করে তারপরে আল্লাহর কাছে দোয়া করা, তো ইনশাআল্লাহ আজাল এতে বান্দার যে মনের বৈধ ইচ্ছা আকাঙ্ক্ষা সেটা ইনশাআল্লাহ আজাল পূর্ণ হবে,
পূর্ণ হবে মাশাআল্লাহ। রুহানি চিকিৎসা পেয়ে গেছেন মনের আশা পূরণের জন্য। 14টি তেলাওয়াতে সিজদা সহি শুদ্ধ করে আদায় করতে হবে। আপনি যদি অশুদ্ধ হয়, আপনার কোরআনে পাক তেলাওয়াত শুদ্ধ নয়, তো আপনার এই কাজ হবে না। শুদ্ধ তেলাওয়াত করে 14টি তেলাওয়াতে সিজদা অযু সহকারে পড়বেন, পড়ার পর 14টি সিজদা করবেন, আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে ফরিয়াদ করবেন, নেক ও জায়েজ ফরিয়াদ। ইনশাআল্লাহ তার আল্লাহ পাকের দরবারে এই ফরিয়াদ করলে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করবেন মাশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের নেক ও জায়েজ ফরিয়াদের প্রতি রহমতের নজর দান করুন, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু কল রয়েছে, দর্শকদের অভিমত আমরা যেহেতু শ্রবণ করে থাকি এই অনুষ্ঠানের মধ্যে, আসুন আমরা দর্শকদের অভিমতগুলো শ্রবণ করে নিই। জি চালিয়ে দিন।
আমি মোহাম্মদ বেলাল হোসাইন চট্টগ্রাম থেকে, আপনাদের মাদানি চ্যানেলটা দেখতে অনেক ভালো লাগে, এটা দেখে অনেক কিছু শিখলাম, এটা যেন কিয়ামতের আগ পর্যন্ত জারি থাকে এজন্য আমরা দোয়া করি
মাশাআল্লাহ। আপনি নিজে দেখতে থাকুন, আপনি আমাদেরকে কল করেছেন, উৎসাহ প্রদান করেছেন, অসংখ্য ধন্যবাদ, এবং দোয়াও করেছেন আল্লাহ পাক দোয়াকে কবুল ও মঞ্জুর করুন। দেখুন যে কোনো জিনিস আলা হযরত রহমতুল্লাহ বলেন যে শেষ জামানায় নেকির দাওয়াত এবং ইলমি দ্বীনের যে খিদমত এটা দিনার এবং দিরহামের মাধ্যমে হবে, অর্থাৎ টাকার মাধ্যমে হবে। তো আপনারা মাদানী চ্যানেল যারা দেখতে পাচ্ছেন, আমরা স্টুডিওতে বসে আছি, এখানে লাইটিং রয়েছে, ক্যামেরা রয়েছে, এসি রয়েছে, সেট বানানো হয়েছে, আপনি ঘরে বসে শুনতে পাচ্ছেন আমাদেরকে, হয়তো আপনি ভালো লাগছে আপনাদেরকে, অনেক কিছু শিখতেও পারছেন যা আপনাদের অভিমত শুনে আমরা মনে করছি। আল্লাহ পাক যা বলছি আমরা আমরা যেন আমল করতে পারি এবং যারা শুনছে তারাও যেন আমলদার হয়ে যায়, এবং মেন কথা হচ্ছে আল্লাহ ইখলাস যেন আমাদেরকে দান করেন এবং আল্লাহ পাক যেন কবুল ও মঞ্জুর করেন। তো এই বলার উদ্দেশ্য হচ্ছে যে এই বিশাল আয়োজন মাদানী চ্যানেল বাংলা পরিচালনার জন্য কিন্তু অসংখ্য আমাদের টাকা দরকার। এখন বঙ্গবন্ধু স্যাটেলাইট রয়েছে আমাদের চ্যানেল, সেখানেও আমাদের মান্থলি পে করা হচ্ছে, পাশাপাশি ইকুইপমেন্ট এবং এমপ্লয়ি খরচ, অসংখ্য খরচ রয়েছে। এখানে যারা পারফর্ম করে থাকে, যারা বয়ান করে, তারা তো এখান থেকে কোনো টাকা পয়সা নেয় না আলহামদুলিল্লাহ, কিন্তু আনুষঙ্গিক তো খরচ রয়েছে। আর এই খরচগুলো এখানে কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই, আপনাদের দান অনুদান, জাকাত, ফিতরা দান অনুদান, এককালীন দান, নফল সৎকার মাধ্যমেই দাওয়াত ইসলামীর এই কাজগুলো পরিচালিত হয়। দাওয়াত ইসলামীর 80টিরও অধিক বিভাগ রয়েছে, সেই বিভাগের মধ্যে একটি বিভাগ মাদানী চ্যানেল বাংলা, মাদানী চ্যানেল উর্দু, মাদানী চ্যানেল ইংলিশ, এভাবে করে। তো এই খরচগুলো উঠানোর জন্য আমরা বিশেষ করে বলতে পারেন যে আমরা চান্দা কালেকশন করে থাকি। তো সেজন্য যারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদেরকে, যারা পরবর্তীতে দেখবেন, তাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনাদের দান অনুদান, জাকাত, ফিতরা, এগুলো দাওয়াত ইসলামীর ফান্ডে দান করুন ইনশাআল্লাহ তাআলা, যার মাধ্যমে ঘরে বসে আপনারা সালাতুস সুন্নতের খেদমত যেগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন এবং উপকৃত হচ্ছেন, অসংখ্য মানুষ এখান থেকে উপকৃত হচ্ছে, নামাজি হচ্ছে, রোজাদার হচ্ছে, আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, একার পক্ষে তো এই কাজ করা সম্ভব নয়, কিন্তু যখন অসংখ্য মানুষ এই কাজের মধ্যে লেগে যাবে, যার জায়গা থেকে যার মতো করে যার সামর্থ্য অনুযায়ী এখানে কন্ট্রিবিউট করবে, তো সেই সহযোগিতার মাধ্যমেই আমাদের এই কাজগুলো কার্যক্রমগুলো পরিচালিত হতে পারে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, বেশি বেশি দান খয়রাত করা তৌফিক দান করুন। রমজান মাস আসছে, রমজান মাসে আমরা বিশেষ করে যাকাত আদায় করে থাকি, ফিতরা আদায় করে থাকি, তো যাকাত আমাদের যাকাত ফান্ড রয়েছে, ফিতরার ফান্ড রয়েছে, এই যাকাত ফান্ডে ফিতরার ফান্ডে আমরা আমাদের যাকাত ফিতরাকেও দাওয়াত ইসলামীকে দান করি, যাতে করে সঠিকভাবে দাওয়াত ইসলামী আপনাদের যাকাত ফিতরা এগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারে। আল্লাহ পাক আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন, আমিন। জি, নেক্সট।
আমার নাম মোহাম্মদ ইসমাইল, লাকসাম থেকে। আপনাদের এই মাদানী সিলেন্ডার আমার কাছে এতই ভালো লাগে যে আমার মনে হয় সারা দিন সারা রাত দেখি, একবার তো নামাজের পরে পরে, খাবার পরে, ঘুমাবার পরে যেন আমি এইটা দেখি থাকি, আমার কাছে এত ভালো লাগে।
মাশাআল্লাহ, আল্লাহ পাক বরকত দিক। আসলেই মাদানী চ্যানেল বাংলা আমাদের জন্য কিন্তু অনেক বড় নেয়ামত, যার মাধ্যমে আমরা ঘরে বসে ইবাদত বন্দিকে শিখতে পাচ্ছি। আপনাদের অভিমতগুলো শুনে আমাদেরও ভালো লাগছে, আমরা ইন্সপায়ার হচ্ছি যেন বেশি বেশি নেকির দাওয়াত দিতে পারি, খিদমত করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে ইখলাস দান করুন, আমিন। এভাবে দূরে থেকে নয়, আপনারা দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে যান, নিজের শারীরিকভাবে, আর্থিকভাবে, মানসিকভাবে মাদানী কাফেলায় সফর করে দাওয়াত ইসলামীর এখন থেকেই কমর বেঁধে লেগে যান, যে দাওয়াত ইসলামীর উদ্যোগে আলহামদুলিল্লাহ বিশ্বব্যাপী, শুধু বাংলাদেশে নয় বিশ্বব্যাপী, এক মাসে ইতেকাফ হয়ে থাকে, ইজতেমা ইতেকাফ হয়ে থাকে, যেখানে কোরআন শেখানো হয়, কায়দা থেকে শুরু করে কোরআনুল কারিম শেখানো হয়, বিভিন্ন মাসআলা শেখানো হয়, নামাজ প্র্যাকটিক্যাল শেখানো হয়, জানাজা নামাজ প্র্যাকটিক্যাল শেখানো হয়, কাফন দাফন প্র্যাকটিক্যাল শেখানো হয়। তো এগুলো শেখার জন্য হলেও আপনি চলে আসুন দাওয়াত ইসলামে, এখন থেকেই বুকিং দিন এবং আপনার সন্তানদেরকেও এখানে দিয়ে দিন, ইনশাআল্লাহ তাআলা এক মাসের মধ্যে অনেক কিছু শিখতে পারবে, নৈতিকতা শিখতে পারবে, গিবত থেকে বাঁচার জাজবা সৃষ্টি হবে, ইসলামের মৌলিক কিছু কাজ ইনশাআল্লাহ তাআলা তারা এর মাধ্যমে শিখতে পারবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন। জি, অনেকক্ষণ ধরে আপনি বসে আছেন, কালাম আজকের কি শোনাবেন?
সাল্লি আলা রাসূলিনা, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা হাবিবিনা, সাল্লি আলা মুহাম্মাদিন। আমি মদিনাতে যাব, আজ না হয় তো কাল যাব, আমি মদিনাতে যাব, আজ না হয় তো কাল যাব, আজ না হয় তো কাল যাব, সাল্লি আলা রাসূলিনা, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা হাবিবিনা, সাল্লি আলা মুহাম্মাদিন। আমার মনের এই বেদনা, আমার মনের এই বাসনা, দেখব সোনার মদিনা, আমার মনের এই বাসনা, দেখব সোনার আমার মদিনা, আমারি মনের এই বাসনা। তিনি যদি চান দিবেন দয়ার না মোর পানে, তিনি যদি চান দিবেন দয়ার না মোর পানে, চোখের দ্বারা হইবে নদী আল্লাহ, চোখের দ্বারা হইবে নদী, হয়তো বিরহ ভারে আমার মনে এই বাসনা, দেখব সোনার মদিনা আমারি মনে বেদনা। তিনি যদি চান দিবেন মন দয়ার নজর মূল পানে, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়ার সোল্লা, তিনি যদি চান দিবেন দয়ার নজর মোর পানে, চোখের দ্বারা হইবে নদী আসা, চোখের দ্বারা হইবে নদী, হয়তো বিরহ ভারে আমার মনে এ বেদনা। প্রেমের রাসূল নেই তো চোখে মন যে পাতর হয়েছে, প্রেমের ইশকে কাতর হবে এমন, আল্লাহ ইশকে কাতর হবে এমন, দয়া যদি হয় মোর পানে আমারি মনে এই বেদনা, আল্লাহ আমারি মনে দেখব সোনার মদিনা আমার মনে এ ভাসনা, মরণ যেন হয় আমার সবুজ গম্বুজের নিচে, মরণ যেন হয় আমার সবুজ গম্বুজের নিচে, ঘুরব কতো ধারে ধারে আসা, ঘুরব কতো ধারে ধারে শাহী সে দরবার, আমারি মনের এ বেদনা, যাব সোনার মদিনা আমারি মনের এ বেদনা, কেঁদে কেঁদে পড়ব নোটে নোরা নিশে শিকারি আসম রোজগার রে সোমা রে শিকারি দেখাব যখন শোনো জো আমারে মনের এ বাসনা আসা আমারে মনের এ বাসনা
একটি গুরুত্বপূর্ণ টপিক ছিল মানে মুদাকারার মধ্যে মনোয়ার ভাই, যে আমাদের সমাজের মধ্যে দেখা যায় কারো স্ত্রী অথবা মানে কোনো ইসলামী বোনের বিয়ে হয়েছে, কোনো মহিলার মেয়ের বিয়ে হয়েছে, তো বিয়ের পরেই দেখা যায় যে নিজেকে ওরকম কন্ট্রোলিং করতে পারে না, রাগের ক্ষেত্রে হোক সাংসারিক ক্ষেত্রে হোক, কথায় কথায় আপনার বাবার বাড়ি চলে যাওয়া, আপনার এক প্রকার আপনার দেখা যায় যে হুমকি ধমকিও এরকমের বাবার বাড়ি চলে যাওয়া, বাবার বাড়ি চলে যাওয়া, তো যে যিনি হাজব্যান্ড থাকে স্থানীয় ভাই থাকে বেচারা কিন্তু খুবই কষ্টের মধ্যে দিন যাপন করে থাকে আর কি।
আসলে এই বিষয়টা তো দিন দিন বেড়েই যাচ্ছে, বেড়ে চলছে। মিজানুল সুন্নাত আল্লাহ পাক সালামত রাখুক,
আমি
মূল পয়েন্ট নিয়ে আলোচনা করে। আসলে আছে না যে ডক্টর চিকিৎসা করছে রোগ ধরতে পারছে না, ঔষধের পর ঔষধ দিচ্ছে, এমন নয়। মিজানুল সুন্নাত খুব চমৎকার বলেছেন যে প্রথম এভাবে আরম্ভ করেছেন, যদি কোনো ইসলামী বোন চলে যায় তো যদি ফিরে আসে, এই বিষয়টা বেশি প্রশ্নের মধ্যে এসেছিল, তো চলে যাওয়ার পরে ফিরে আসবে, যদি
ফিরে আসার পর তাকে বেশি আপনার ই করা হয়, তিরস্কার করা হয়।
আমির হোসেন বলেন যে তাকে যাতে
তিরস্কার করা,
সাহস দেয়া, বাহবা দিয়ে, মহাব্বত দিয়ে তাকে বরণ করে নেয়। যারা বৃদ্ধ থাকে বা এরকম থাকে, হ্যাঁ এসেছো না,
গেছিল তো, থাকতে পারলো না,
কোথায় থাকবে, তো ইত্যাদি ইত্যাদি কথা বলা হয়। সমাজের মধ্যে কথা তো আর উদাহরণের তো শেষ নেই, মানুষকে কষ্ট দেওয়ার মতো কথা মানুষ যে এখন কত ধরনের কত ভাবে শিখেছে এটা সমাজে যদি দেখা যায়, গবেষণা করা যায়, জরিপ চালানো হয় তা পাওয়া যাবে। তো মূল কথা হলো যে ইসলামী বোনদের প্রথম পর্যায়ে একটা যেটা কাজ হয়, আমরা সামাজিকভাবে দেখি যেটা, যে সে ওই খেয়ালের মধ্যে থাকে যে আমি এখনো বাবার বাসায় যে একটা স্বাধীনতা, মা বাবার সাথে যে একটা রাগ করতাম, রাগের পর মা বাবা আমাকে মানানোর চেষ্টা করতো, সেই জিনিসটাই যেমন তার মধ্যে কাজ করে। তো সেটা যখন শ্বশুরবাড়িতে যায় সে এই চিন্তাটা তার মাথায় থাকে না, আমি আমার জীবনের সব কিছু বিলীন করে এখানে আমি সারা জীবনের জন্য স্বামীর ঘরে চলে গেলাম, এখন এটা কিন্তু মা বাবার সেই যে রাগকে দমন করা, তারপরে মা বাবা সেই রাগ করার কারণে আবার খাবার নিয়ে আসা, সেই পরিস্থিতিগুলি কিন্তু আমার শ্বশুরবাড়িতে নাও হতে পারে। আমার স্বামী ধৈর্যশীল সব কিছু, কিন্তু সে কিন্তু আমার বাবা মার জন্য বাবা মার মতো আমাকে তোষামত নাও করতে পারে। তো এই ধরনের চিন্তা ভাবনা মাথার মধ্যে কাজ করে না, সে তার সেই পূর্বের আন্দাজ ফলো করার কারণে দেখা যায় রাগ করে সে বাবার বাড়ি চলে যায়। এখন বাবার বাড়িতে চলে যাওয়ার পরে স্বামী কতদিন তাকে ডাকবে, একদিন দুদিন তিন দিন, তখন সে হয় কোনো ফ্যামিলি মেম্বার তালাক হয়ে যায়, নতুবা কি হয় যে আবার ভুলও যাওয়ার বাসায় আসতে দেখি না, এইভাবে হুমকি ধমকি দেওয়া হয়। আবার বাবার বাসায় যখন চলে যাওয়া হয়, ম্যাক্সিমাম বাবা মাই সন্তানে ভালো চায়, কিন্তু এক শ্রেণীর বাবা মা আছে তাকেও ইন্ধন
যোগায়,
হ্যাঁ থাকো দেখি কি হয়,
আমার ঘরে খাবারের কি অভাব আছে নাকি,
অভাব আছে না,
তুমি আগে ছিল
আমার মেয়ের সাথে এই আচরণ। তো এই ধরনের যখন ঘটনা ঘটে তো সার্বিকভাবে আমাদের মনে রাখতে হবে যে সংসার ভাঙার মতো পরামর্শ না এই পক্ষে না ওই পক্ষে না নিজের কারোই কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না। সংসারটাকে কীভাবে গড়া যায়, কীভাবে ভালোভাবে এতে বন্ধনটাকে মজবুত করা যায়, মনে রাখতে হবে এই ধরনের প্রবলেম বেশি হয় যখন বিয়েটাকে পবিত্র বন্ধন হিসেবে উপলব্ধি না করা হয়। যদি মনে করা হয় জাস্ট বিয়ে করা, বিয়ে করেছি, তখন এটা গুরুত্ব কিভাবে বুঝবে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বিবি আম্মা জান কতজন ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ খাবার যদি নাও থাকতো ঘরে, তসবিহ, তাহলিল, নামাজ, শুকরিয়া কখনো কম ছিল না। তো যাদের ঘর থেকে ইসলাম এসেছে তাদের আদর্শ এটা, খেয়ে থাকি না খেয়ে থাকি, এ দুনিয়া ক্ষণস্থায়ী, পরকাল দীর্ঘস্থায়ী। অতএব স্বামীর ঘরে থেকেই আমি কি করবো, আমার দুনিয়ার সময়টুকু কাটাবো। কিতাবে বর্ণিত আছে যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যিনি বিবিগণ, বিবিরা যারা ছিলেন আমাদের আম্মা জান, তাদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পর্যায়ে তাদেরকে স্বাধীনতা দিয়েছিলেন যে আপনারা চাইলে থাকতে পারেন, চাইলে চলে যেতে পারেন, কিন্তু কোথায় যাবে? কুল কায়না, যার কদমের মধ্যে সেজদা লুটে পড়ে, তার কদম ছেড়ে কোথায় যাবে আমার আম্মা জানরা? তারা এই দুনিয়াকে বর্জন করেছে, আখিরাতকে বেছে নিয়েছে, আজকে তারা জান্নাতের রমণীদের সর্দারিনী হয়ে থাকবে তারা। আর আলহামদুলিল্লাহ তো দুনিয়া ক্ষণস্থায়ী, এমনও দিন গেছে আম্মাজানদের কাছে লক্ষ লক্ষ সম্পদ এসেছে, দিরহাম দিনার এসেছে, তারা দিনটাকে অতিবাহিত হতে দেয় নাই, দিনে দিনে তারা দান সৎকার করে শেষ করে দিয়েছে। আর আমাদের অবস্থা কি? আমাদের যদি কারো স্বর্ণ থাকে, বলে যে আমার স্বামী এ জাকাত দিবে, আমি কেন দিব? সম্পদ আপনার, সব আপনার, জাকাত স্বামীর কাঁধে, কেন না? তো এই বিষয়গুলো সার্বিকভাবে যদি আমরা পর্যবেক্ষণ করি, ইসলামী বন্ধের দুনিয়ার মোহটা যদি কমে যায় এবং পবিত্র বন্ধন স্বামীর, সেই স্বামীকে যে আল্লাহ হাকিম বানিয়েছে, স্বামীকে যে আল্লাহ পাক তাকে নিরাপত্তার জন্য তার বাহুকে মজবুত করেছে, সেই বিষয়টা যদি বুঝতে পারে, তখন কিন্তু আলহামদুলিল্লাহ বাবার বাড়ি চলে যাবে না, বরং এমনও ভালো আলহামদুলিল্লাহ আমরা শুনতে পাই যে স্বামীর বাড়ির ত্রুটি বিস্তুতি সব শাশুড়িকে নিয়ে সমাধান করে মার বাসায় বলে যে আলহামদুলিল্লাহ মা, আমি খুব সুখী আছি। তো সেই সংসার হওয়া
ওনার বিবাহ যখন দিয়েছেন তখন একটা চিঠি দিয়েছিলেন মাত্রুব, তো এর মধ্যে উনি নসিহত করেছেন যে কখনো আমার বাড়ি স্বামীর বাড়ি থেকে রাগ করে যেন না আসো, তাহলে কিন্তু আমার ঘরের দরজা তোমার জন্য বন্ধ। তুমি বেড়াইতে আসবা সেটা কোনো সমস্যা নেই, কিন্তু স্বামীর সাথে রাগ করে, তোমার শাশুড়ির সাথে রাগ করে, তোমার অন্য দেশে রাগ করে তুমি আমার বাড়িতে আসবা, এটা হবে না। মানে নসিহত, দেখুন এটা অনেক পিতামাতা এরকম বলে দেয়, অনেক পিতামাতা বলে দেয় তোমাকে লাল কাপড়ে এই বাড়িতে পাঠালাম, সাদা কাপড়ে ঘর থেকে বের হবে,
আসলে কি বলে ঘটনা মনে পড়ে, একটা ঘটনা বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরে হায়াতে জামানে এক স্বামী তার স্ত্রীকে বলে গেল বাইরে, সে হালাল রিজিকের জন্য হয়তো বের হয়েছে বা ধর্মীয় যুদ্ধে, বলে গেল যে আমি না আসা পর্যন্ত তুমি বাপের বাসা যাবা না, বা এই একটা নির্ধারিত সে বলে গেল যে বাসা থেকে বের হবা না, এমন। তো আল্লাহ আকবর, তো তিনি তো চলে গেলেন, ওই তার স্ত্রীর বাবা অসুস্থ হয়ে গেল, বাবা অসুস্থ গেল, হতে পারে যে দোতলা নিস্তালার বিষয় বা তার পাশে কোথাও বাড়ি, বাবা অসুস্থ হয়ে গেল, বাবা অসুস্থ হয়ে গেল, সবাই সংবাদ দিচ্ছে কিন্তু সে যাচ্ছে না, আমার স্বামী তো আমাকে নিষেধ করে গেছে। তারপরে এইভাবে এই সংবাদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারগা পর্যন্ত পৌঁছানো হলো, সব কিছু করা হলো, কিন্তু স্বামী না আসা পর্যন্ত অনুমতি পাওয়া গেল, এমন অবস্থা তার পিতাও মারা গেল, পিতা মারা গেল তার জানাজাটা পর্যন্ত সে দেখতে গেল না। এই কষ্টে মানুষ কি মনে করে, মেয়ে এখন স্বামীর কথা মেনে সে বাবাকে দেখছে না। তো এই ঘটনা ঘটার পরে দাফন হয়ে গেল, সব কিছু হয়ে গেল, স্বামী যখন পরবর্তীতে আসলো তখন এই ঘটনা জানানো হলো। সুবহানাল্লাহ, স্বামীর আদেশ মানার কারণে কি ফজিলত! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে তাদেরকে জানিয়ে দিলেন যে তার এই যে স্বামীর ভক্তি, এর উত্তরে আল্লাহ তাআলা তার পিতাকে জানাতে শুরু করেছে।
আল্লাহ,
চিন্তা করো যে এই যে স্বামী ভক্তি, এটা আল্লাহ রাসূল তার প্রতি খুশি হয়ে গেছে, রাজি হয়ে গেছে। তো বাস্তবিক দিকে তো দেখতে পারে যে আল্লাহ নবী তো অনুমতি দিলে হয়ে যেত না, আল্লাহ নবী তো শরীর শিখেছে স্বামীর খেদমত করো, স্বামীর কমান্ড মানো, এটাই আল্লাহ রাসূলের মহব্বতের মাধ্যম হবে। ওয়াজ করেনি তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা থাকা অবস্থায় সাহাবায়ে কেরাম হতে পারেননি,
দিদার করেন নাই,
দিদার করেন নাই।
তো ইশক কেমন ছিল,
ইশক কেমন ছিল? জুব্বা, হ্যাঁ, পর্দার আগ মুহূর্তে জুব্বা সাহাবায়ে কেরামদেরকে দেয়া, খলিফা খুলাফায়ে রাশিদিনদের দ্বারা জুব্বা উপহার হিসেবে পাঠানো। তো এই রহস্যগুলো বোঝা কঠিন। তো মনে রাখতে হবে আল্লাহ পাক আমার ইবাদতের মুখাপেক্ষী না, আল্লাহর রাসূল আমাদের মুখাপেক্ষী না, কিন্তু আল্লাহর রাসূল যে স্বামীকে যেই তাজিম সম্মান করার জন্য স্ত্রীকে বলেছে আমরা সেটা করব। আর স্বামীর উচিত হাদিসের পাকের বিষয়বস্তু মনে রাখা যে তোমরা তোমার স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। তো আমরা যাতে সেটা মনে রাখি, কোনো যে কি বলে বেশি বেড়ে গেছ ইত্যাদি ইত্যাদি এই ধরনের শব্দ স্ত্রীকে আমরা কেন বলবো, আর স্ত্রী কেন বলবো যে এখানে আমারও অনেক অধিকার আছে এটা সেটা। এখানে অধিকার কি আল্লাহ তাআলা কম বুঝিয়েছেন কোরআনুল কারিমে? তো আল্লাহ তাআলা আমাদেরকে বাস মিলেমিশে সংসারটাকে টিকানো যায়, ইবাদত বন্দেগি করা যায়, সেদিকে সচেষ্ট থাকা উচিত।
আসলে বেশিরভাগ ক্ষেত্রে সবার ক্ষেত্রে ইগো কাজ করে, আমি ঠকবো কেন,
জি
আমি মানে জিততে হবে আমাকে, কথায় হোক কাজে হোক কর্মে হোক যেভাবেই হোক জিততে হবে। এই প্রবণতা মহিলাদের মধ্যে অত্যন্ত বেশি পরিমাণে পাওয়া যায়। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের সমাজের মধ্যে যারা মেয়ের মা হয়ে থাকে, তো মেয়ের মায়ের অনেক ভূমিকা থাকে মেয়ের সংসারটাকে ভেঙে দেওয়ার জন্য সমাজের মধ্যে যেগুলো হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে আপনার স্বাবলম্বীটাও অনেক ক্ষেত্রে ই হয়ে যায়। তো সেক্ষেত্রে দেখুন আল্লাহ পাকের হুকুম আহকাম আমাদের মানা উচিত এবং সংসারকে টিকিয়ে রাখা উচিত। ছোট ছোট কথাতেই সংসার ভেঙে দেয়া, ছোট ছোট কথা হচ্ছে যার কারণে আপনি আপনার বাবার বাড়িতে চলে যাবেন, স্বামীকে ছেড়ে চলে যাবেন, বেচারাকে কষ্ট দিয়ে চলে যাবেন। হ্যাঁ ঠিক ঠিক আছে, কোনো কথা বলেছে আপনার কষ্ট লেগেছে, বসে আপনি সমাধান করুন, স্বামীর সাথে কথা বলে বোঝানোর চেষ্টা করুন। আপনার যদি এখানে অন্যায় থাকে তাহলে আপনি মাপ চেয়ে নিন। মাপ চার প্রবণতাও আমাদের মধ্যে অনেকটা কম হয়ে যাচ্ছে যে আমাকে মাফ করে দিন, এটাও বলতে আমাদের অনেকটা ইগো কাজ করে কীভাবে করবো। অথচ বুজুর্গানে কেরামের ব্যাপারে অসংখ্য জায়গায় এভাবে পাওয়া যায় যে স্ত্রীর কাছেও মাপ চাইতেন, স্ত্রীও মাপ চাইতেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন।
আমিন।
সময় সংকীর্ণ কারণে আমাদের শেষ করতে হচ্ছে। ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আমরা আবার উপস্থিত হব। দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
অলির শোভা দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায়।